الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء فقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة قيل لمن يا رسول الله قال لله ولرسوله ولأولي الأمر وعامة المسلمين أو كما قال عليه الصلاة والسلام أنتم كرشي وكبدي إتهبه আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, আনসারদের সম্পর্কে, তোমরাই আমার কলিজা, তোমরা আমার আভ্যন্তরীণ যা যা থাকে এগুলো সব তোমরা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো উম্মতের জন্য মুআল্লিম ছিলেন, তিনি তার আসহাবকে যে কথা বলেছেন কিয়ামত তক যারা মুআল্লিম হবে তাদেরও আসহাব থাকবে। আসহাব মানে কি? দোস্ত আহবাব সাথী, সাথী তাদের ছেলে পেলেকে আল্লাহদেরকে নবীজি বলেছেন ভাই। তাহলে এই দোষ আহবাব সাথী এর পরোক্ষ অর্থ হল ছেলে। পরোক্ষ অর্থ কি? মানে ওই আর একটা হাদিস কাটবে, মিশকাতে একটা হাদিস আপনারা পড়ছেন, হুজুরে অফাতের আগে উহুদ, উহুদের সোহাদা তাদের জিয়ারত করতে গেলেন, ওখান থেকে আসার সময় বলছিলেন যে আমি আমার ভাইদেরকে দেখতে পারলাম না, ভাইদেরকে। তো সাহাবারা আশ্চর্য হয়ে গেছে, হুজুর আমরা আপনার ভাই না? বলেন না, তোমরা তোমার আসাব। আমার ভাই হল ওখানে শব্দ মিশকাতের আল্লাযীনা লাম ইয়াতু বাদু, যারা এখনো আসে নাই অর্থাৎ তোমাদের আওলাদ, তোমাদের আওলাদ। এখানে লম্বা কথা আছে যে আপনি কেয়ামতের ময়দানে ওদেরকে চিনবেন কেমনে, বললেন যে একজনের ঘোড়া হল কপালও সাদা পাও সাদা, এটা ছেড়ে দেওয়া হয়েছে কতগুলো কালো ঘোড়ার মাঝখানে, কালো কুচকুচে, তো ওরটা ও খুঁজে বের করতে পারবে কিনা, হ্যাঁ পারবে না, উজুর কারণে তোমাদের চেহারা হাত পা হাসরের ময়দানে এইরকম নোরানি হবে। সুতরাং কেয়ামত তক যারা আমার উম্মত হবে, আমাকে মান্যওয়ালা হবে, তাদের খুঁজে বের করতে আমার কোনো কষ্ট হবে না, এই কথা বললেন। যাই হোক, সেখান থেকে কথাটা মনে পড়ল, আত্ম কাশি ও কাবিদি, কাশ নারী ভুড়ি যেটা দিয়ে আমরা বেঁচে আছি, কাবিদ কলিজা, তো ঠিক ওই একই কথা আমরাও তোমাদের ব্যাপারে বিশ্বাস থাকি। এই জন্য বলি যে তোমরাই আমাদের মুস্তাকবিল, আমরা আহসরের ময়দানে আল্লাহর মাগফিরাত আশা করি। তোমাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, নিজেদের তো আমল নেই, আর যা টুকটাক আছে তার মধ্যে এখলাস আছে কিনা আল্লাহ জানে, এখলাস তো বোঝার কথা নেই। তো আমাদের যাত্রা বাড়ি হুজুর, উনি আমাদের মুরব্বী, উনি একটা কথা বলেন যে আঙ্গুর আঙ্গুর চিপড়ে চিপড়াইলে আঙ্গুরের রস বের হয়, আম চিপড়াইলে আমের রস বের হয়, এরকম বিভিন্ন উদাহরণ দেন, দিয়ে নতিজা বের করেন সুন্নত চিপড়াইলে ইখলাস বের হয়। যদি কারো আমল সুন্নত অনুযায়ী হয় তো সেটিকে আল্লাহ ধরে নেবেন, এটা এখলাসে যাতে হয়েছে। সুন্নত চিপাইলে কি বের হয়? এখলাস বের হয়। যাই হোক, এটা তো আল্লাহ ধরে নেবেন, আল্লাহর কাজ আল্লাহই করবেন, আমরা তো তোমাদেরকে দিয়ে আশা করি, আমাদের আর কোন মিল কারখানা দোকানপাট কিছুই নেই, মুস্তাকবিল তোমরাই। কাজেই তোমরা আমাদের জন্য দোয়া করবা। যখনই মনে পড়ে ফিল হায়াত বা বাদাল মামাত, যখনই মনে পড়ে আমাদের জন্য দোয়া, ইস্তিগফার, এগুলো করবা, আমাদের দাবি আশা। তো আমি একটা আয়াত পড়েছি, ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই আয়াত সম্পর্কে ছোট্ট একটা কথা বলতে চাই। পাবলিক তো আর পার্থক্য করতে পারে না, জুব্বা দেখলেই ওলামা, জুব্বা দেখলেই ওলামা, পাবলিকও জুব্বা বললে আপনি তো হুজুর। এই তো লক্ষ্যে আমাদের আগে ওই জুব্বা পর্ণাওয়ালা পাবলিক এদেরকে তারা নেতা বানিয়ে দিবে। ইত্তাখাযা আন-নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগায়রি ইলম ফাযাল্লু ওয়াযাল্লু। তো পাবলিকরা নেতা বানাইছে কেন? ওলামাদের লেবাস লাগাইছে, এটাও বেকার। আমাদের একাবারা লিখছে একটা পাবলিক মূর্খ মানুষ। মূর্খ কাকে বলা হয়? যার দিনই জ্ঞান নেই তাকে মূর্খ বলা হয়। আর যে মাদ্রাসায় পড়ে হোক, ওলামাদের কাছে যায় হোক, যে কোনো ভাবে দিনই জ্ঞান অর্জন করছে, তার আকিদা ঠিক, কোরআন তেলাওয়াত ঠিক, নামাজ ঠিক, আল্লাহ হারাম বুঝে, মোট কথা দিনদার, এলেম শুনে শুনে শিখছে, মাদ্রাসায় পড়েনি, তো দুনিয়ার লোকেরা তাকে আলেম বলবে না, কিন্তু সে মাদ্রাসায় পড়েনি। কিন্তু ইন্দাল্লাহ সে কিন্তু জাহেল না, সে কি না জাহেল না, সেও আলেম। কথাটা বুঝতে হবে, আমরা ইংরেজি শিক্ষিত লোকদেরকে একচেটিয়া জাহেল বলব না। যারা ওলামাতে সোহবতে আসে দিনই জ্ঞান অর্জন করছে, তারা আল্লাহর দরবারে আল্লাহর লিস্টের মধ্যে আলেম। আর এক শ্রেণীর ইংরেজি শিক্ষিত আছে যারা দিনই জ্ঞান কিচ্ছু শেখে নেই, আর কিছু লোক আছে দিনই জ্ঞানও শেখে নেই ইংরেজিও শেখে নেই কোনটাই শেখে নেই। এই টাইপের লোকদেরকে বলা হয় জাহেল। এটা আমরা বলতেছি না, এটা স্বয়ং রব্বুল আলামিন বলেছেন। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া আমিনাত তাআফুফ। কি ব্যবহার করছে? জাহেল। এতে কোন লোক দেখে হয়ে যায় আমি এত ডিগ্রি আনলাম, আল্লাহ আমার জাহেল কইল, তো তার জন্য খেপা ঠিক না। তোমার ওই বিদেশের ডিগ্রির আল্লাহর কাছে কি দাম আছে? যেটা দিয়ে আল্লাহকে চেনা যায় না, নাস্তিক পয়দা হয়, বাটপার পয়দা হয়, লুটেরা পয়দা হয়, দুর্বৃত্ত পয়দা হয়, দুর্নীতিবাস পয়দা হয়, হ্যাঁ, তোমার এই বিদ্যার কি দাম আছে? তাহলে তুমি জাহেল। হ্যাঁ, ওলামাদের সোহবতে আসো। আমাদের প্রফেসর হামিদুর রহমান সাহেব মাদ্রাসায় পড়েন নাই, তো ওনাকে জাহেল বলা হবে? ওনাকে হাফিজুদেরও খেলা মারতেছেন, আমাদের শায়েখও খেলা মারতেছেন, এবং মনে সোহবতে কত হাজার ইংরেজি শিক্ষিত লোক দিনের পথে চলে আসছে। উনি ওলামাদের সোহবত থেকে এলেম শিখছেন, উনিও ওলামাদের কাতারে আল্লাহ দরবারে। দুনিয়াতে ওনার নামের সাথে মাওলানা লাগানো হবে না, তো ইন্দাল্লাহ উনি মাওলানা। আমার কথাটা বুঝে আসছে? হার ইংরেজি শিক্ষিত লোক জাহেল না, অনেক সময় আমাদের দেমাগে এরকম আসে, এগুলো সব জাহেল। কিন্তু পার্থক্য থাকতে হবে, এই লোকটা দিনই এলম শিখছে কিনা। সে ওলামাদের কাতারে, দুনিয়ার লোকেরা না বললেও, আর যে দিনই এলম শিখে নাই, জরুরতই মনে করে নাই, এই সামনে আসেন আমার বিয়ে সাহেব আসছেন, সামনে নিয়ে আসুন। ও সামনে আসছে, ঠিক আছে, ওনাকে তো আসতে দাও। ওনার জন্য দোয়া করো, উনি সবসময় তবলিগেই পড়ে থাকেন, আল্লাহ আরো কবুল করুক। আমার ওলামাদের মজলিসও আসেন, আমার ছোট মেয়ের দিক দিয়ে আমার বিয়ে সাহেব আল্লাহ দিনের জন্য কবুল করেছেন। তো এই আয়াত থেকে আমি যে কথাটা বলতেছিলাম, যে আলেমের আমল সুন্দর, আমল সুন্দর একদম সুন্নত মোতাবেক, সুন্নতের একটা লোক ফেকার এসতেলা ওটা বলতেছি না, ফেকার এসতেলা সুন্নত মানে জোরে সারেকার সুন্নত ওটা না। হাদিসের এসতেলা, হাদিসের এসতেলায় সুন্নত মানে শরিয়ত, মুকাম্মাল শরিয়ত, এর মধ্যে ফরজ আজব সুন্নত মুস্তাহাব সব আছে। এটা এত প্রিয় লব্জ, সুন্নত শব্দটা এত প্রিয় লব্জ যে আর কোন লব্জ কেউ দেখাইতে পারবে না, যে এটা শুনলে সরাসরি বেড়ে চলে যায় কোথায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামের দিকে বেড়ে চলে যায়, তা দেখানো যাবে না। এই একটা শব্দ আছে, শূন্য শুনলে কেউ বুঝবে না মানুষের চোখে সুন্নত, নাউজুবিল্লাহ, কেউ বুঝবে না রসুলের সুন্নত, এত প্রিয় লব্জ এটা। এই জন্য আমলের প্রশ্নে নবীজি কোন জায়গায় হাদিস শব্দ ব্যবহার করেন নাই, আমলের প্রশ্নে সব জায়গায় সুন্নত, আলাইকুম বিসুন্নতি আল মুতাওয়াসিক বিসুন্নতি কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, সব মুআল্লিফিনরা কিতাবের নাম সুন্নত দিয়ে রাখছেন, সুনানুন নাসাই, সুনানুত তিরমিজি, ইমাম বুখারিও এই নাম রাখছেন, ওনার কিতাবের নাম কি লম্বা নাম, আল জামে আস-সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুনানিহি, উনি ওনার কিতাবের নাম সুন্নত রাখছেন। তো যে আলেমের আমল সুন্নত অনুযায়ী মোকাম্মাল শরীয়ত অনুযায়ী বুঝতে হবে তার ভিতরে কি আছে, আমল দেখে বুঝতে হবে তার ভিতরে খাসিয়াত আছে, কি আছে খাসিয়াত আছে, খাসিয়াত মানে মহাব্বত মিশ্রিত ভয়, সাপের ভয় না, সাপের ভয় না, বড় মুরব্বী সামনে আসলে আমাদের ভয় লাগে না, আমাদের হাত দুজুর এখানে আসে তা আমার তো কাঁপতে থাকুক, এই ভয়। আমল সুন্দর তো খাসিয়াত আছে, খাসিয়াত আছে তো আলেম, আলেমের বৈশিষ্ট্য এটা, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আর একটা লোক এলেম শিখছে, মাশা আল্লাহ পুরো বাংলাদেশে নাম্বার ওয়ান হয়ে গেছে মেধা তালিকা, এ আর এক অদ্ভুত জিনিস, মেধা তালিকা আমার কাছে এক অদ্ভুত জিনিস, কিছু জিনিস খুব অদ্ভুত লাগে আমার কাছে, মসজিদে সবাই খুশি লাগায়, ইমাম আসুক আর না আসুক সব দাঁড়িয়ে দেয়। এটা করতে আসল, আল্লাহ তো নামাজের জন্য লম্বাটা টাইম রাখছে, আমরা এটা মনহাসার করে দিয়েছি কেন? ইমাম এক মিনিট দেরি করতে পারবো না, এ তো মানুষ করেছিলাম না। তো এই মেধা তালিকা করতে যায় কিতাব বাদ, কিতাব কি হয়ে গেছে বাদ। এখন ছাত্ররা নোট পড়ে, হুজুররা মতন পড়ে শেষ করে দেয় সসময় পর্যন্ত। এবার বিভাগ থেকে সোয়াল আনো, নোট আনো, মিলাও, মেধা তালিকায় নাম আসতে হবে, আমরা সালানা পরীক্ষায় ঘোষণা করব আমাদের মেধা তালিকায় এই কয়জনের নাম আছে। কেয়ামত আগে জানলা আলেমদেরকে উঠাই নেবেন, তার মিন জুমলা একটা রাস্তা এই, আলেম এলেম পাবলিক উঠাই দেবে না, ওলামারা উঠাবে, এতে বিভাগ বানানো হয়েছে, এতে সরকারের স্বীকৃতি নেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস এলাম উঠে দেওয়ার লাইন আপনারা করছি, হুজুররা করছে, এই প্রত্যেকটা জিনিস দুনিয়ার থেকে যে এলাম উঠে যাবে তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কি হবে স্বীকৃতি দিয়ে, জাহেলে মোরাক্কাব স্বীকৃতি দিয়ে কি হবে? আলী আলোরা আরো কত বছর আগে স্বীকৃতি পাইছে, তাদের জুতা ক্ষয় হয়ে গেছে, তারা চাকরি পাইতেছে না, আর আমরা স্বীকৃতি পাই চাকরি পাব, পাগলের কারবার। এরপর তো সরকারের একটা ষড়যন্ত্র আছে, একটা মাস্তাদ নিয়ে করছে, যেটা পরে বুঝে আসবে ষড়যন্ত্রটা কি বুঝে আসবে। তো বলতেছিলাম একটা আলেম মেধা তালিকায় পুরা বাংলাদেশে নাম্বার আওয়াল হয়েছে, আমল সুন্দর না, আমল সুন্দর না, আকিদা গলত, কত রকম ফেরকা বেরিয়েছে, কেউ মোতাজেলা হয়ে গেছে, এই যে মনে হয় কেউ মোতাজেলা হয়ে গেছে, আমির হামজা মোতাজেলা হয়ে গেছে, হ্যাঁ, আর বড় এক কোম্পানি তার বিএমডব্লিউ গাড়ি দিছে তার বয়ানে, অথচ কাট্টা মোতাজেলা। তাহলে বোঝানো হয়েছে তোমার আকিদা ঠিক না, মানতে রাজি না, কেউ আহলুল হাদিস হয়ে গেছে, আজহারি কি আহলুল হাদিস, তাদের ফতোয়া দিচ্ছে, আর পাবলিক তাদের ভক্ত হয়ে বসে আছে। তো নাম্বার আওয়াল হয়েছে, আমল সুন্দর না, তাহলে কি বুঝতে হবে, কি বুঝতে হবে? এর মধ্যে খাসিয়াত নেই, খাসিয়াত যখন নেই তো কি নেই, আলেম না, পাবলিক না বুঝে আলেম বলতেছে, আসলে আলেম না। খ্যাতের ফসল রক্ষা করার জন্য ওই ক্রুশের মতো করে বাঁশ বাঁধে, ক্রুশের মতো করে ওর মধ্যে একটা বড় জুব্বা লাগাই দেয় দিলে, আর শিয়ালে ফসল নষ্ট করে না, এত বড় আল্লাহা দাঁড়ায় আছে আমার তো একদম লাশ করে দিবে, তো ওটিকে মানুষ নেই, শিয়ালের নজরে ওটা মানুষ, যে আলেদের আমল সুন্দর না, খসিয়াত নেই, পাবলিকের নজরে ওটা আলেম, কিন্তু আল্লাহর খাতায় ওটা আলেম না। তো এই আয়াত দিয়ে আমি একটা কষ্টিপাত্র বয়ন করলাম যে বাস্তবে আলেম কে আর কে, লেবাস আছে কিন্তু আসলে আলেম, যে আলেম গেমস খেলে মোবাইলে, মহিলাদের সবই দেখে, একে আলেম বলা যাবে? আলেম মানে হলো নায়েব রসুল, অর্থাৎ রসুল স্বীকার করতে হবে যে এই লোকটা আমার নায়েব। আলেম মানে নায়েব রসুল, রসুল স্বীকার করতে হবে যে এই লোকটা আমার নায়েব। যে আলেম মিথ্যে কথা বলে, লেনদেন সহি নেই, কারোর থেকে টাকা নেয় লোন আর দেয় না জীবনেও, আমার মোবাইলে গেমস খেলে, এই লোকটাকে আল্লাহ নবী স্বীকার করবে? আমার ওয়ারিস, আমার নায়েব নবীদের স্বীকার করবে? তো নবীদের স্বীকার না করলে তার নায়েব হবে কেমনে? ভালো করে বুঝি আমি কি ধরনের আমল করতেছি, নবীজি আমাকে স্বীকৃতি দিবেন কিনা, এটা আমরা প্রত্যেকে ফিকির করি। তো দিনের তো কোন নতুন কথা নেই, যা নাজেল হওয়ার সব 1400 বছর আগে নাজেল হয়ে গেছে, আর নতুন কিছু নাজেল হবে নাকি? হয়েছিল এর উপরে গোলাম আহমদ কাদিয়ানের উপরে, আল্লাহ নাকি তার সাথে পুরুষত্ব শক্তি ব্যবহার করছে, করলে তার হায়েজ বন্ধ হয়ে গেছে, তার পেটে এখন বাচ্চা এসে গেছে। এই জন্য বাবু ইলাহি বক্স যে তার হায়েজ দেখতে চাইতেছে, সে কশিন কালো দেখতে পারবে না, কারণ ওটা কি হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। কি পরিমাণ দেওয়ান নষ্ট হয়েছে, হে নব্বর দাবি করতে যায়, পাগল পার হয়ে গেছে, পাগল ছাড়াই গেছে, পাগলও এগুলো বলতে পারবেন। কোন শব্দ দিয়ে একে ইহাতা করা যাবে না, পাগল ছাগল যাই বাও, অনেক পাগলামি তার বাইরে রয়ে গেছে, যে শব্দ ব্যবহার করো ওটা ইহাতা করা যাবে না, বাইরে থেকে দেব অনেক। বুঝেছিলাম দিনের কথা, ওই পুরাণটাই ওইটাই বোঝা কারা করতে হবে। আল্লাহ এক কথা বারবার কইছেন, কেন কোরআন শরীফে এক কথা বারবার কইছেন, যাতে আমাদের আমলে আসে। আমরা আফসোস করতেছি আল্লাহ এতবার কয়া লাগে, একবার কইলে তো যথেষ্ট, আমরা আফসোস করতেছি এটা, আর আল্লাহ আফসোস করতেছে যে এতবার কইলাম এরপরে এই গাধাগুলো বুঝলো না। আল্লাহর আফসোস একরকম, আমাদের আফসোস আর একরকম। দুনিয়াতে বিভাজন আসলে আমরা মন খারাপ করি, আহা এত নামাজ রোজা করি, আল্লাহ আমার এই করোনা দিল, মন খারাপ করি, ইমান থাকে না। অথচ আমরা এবার হাসরের ময়দানে উল্টা আল্লাহকে বলবো যখন এক এক বিপদের সব দেখা দেবে এত বেশি এত বেশি, তোর বলবো আল্লাহ আমার এই চামড়াগুলো কেসি দিয়ে কাটা হয় নাই কেন? বিপদ দেওয়া হয় নাই কেন? এর জন্য মোতালাবা করবো আমরা, এলো মানুষ। যাই হোক, দিনের কথা পুরাতন কথা, নতুন কথা বলতে গেলে এটা বেদাত, হাসানা হোক বা সাইয়া হোক বেদাত। তো আমি একথা বারবার বলি যে চার রকম জিম্মাদারি আমাদের মাথার উপর আছে, আমাকে তো দুটো এজেন্ডা দেওয়া আছে, আমাদের জিম্মাদারি ভূমিকা, একটা আগালো নিজের ব্যাপারে, নিজে আল্লাহর দিকে আগালো, মোতাল্লাক করলাম, পড়াই দিলাম, বেতন খাইলাম, ঠিক আছে, বেতন হালাল, এতে আল্লাহর দিকে আগানো হবে না। আল্লাহর দিকে আগানোর রাস্তা হল আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের কুনু মা সাদিকিন। এটা আমাদের প্রত্যেকের আছে কিনা? মাওলানা থানভী লিখছেন রাহেমাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত তোমার মাথার উপরে কাউকে রাখো, মৃত্যু পর্যন্ত কাউকে রাখো। বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত গেছে যে কেউ কোনো সাহায্য পায় নাই, একটা লোক কোনো সাহায্য পায় নাই, তো সে একটা গরুকে সাহায্য পাচ্ছে, পায় নাই কি বল, আর এক লোক মানে নাই, কাউকে মানে নাই, খোদরাই নিজে যা বুঝে আসে তাই বলতে, গরুকে যে মানছে এ কামিয়াব হবে, গরুরও জিজ্ঞেস করে, গরু মাথায় এরকম করে তো ওটা দেখে দেখে কাজ করে, তো এ কামিয়াব হবে, আর যে গরুটি মারে নাই ও ধ্বংস হবে। এটা উনি মোবাইলের কথা বলছেন, বোঝানোর জন্য বলছেন, জরুরি। আমাদের শায়েখ তো মাওলানা থানভীর ইন্তেকালে পরে পাঁচ সাত জনকে, পাঁচ সাত জনের কমনা মুরব্বী বানাইছেন, থানভীর পরে খাজা সাহেবকে বানাইছে, উনি মারা গেছে, মোহাম্মদ আহমদ প্রতাপগড়িকে বানাইছে, এক একজনকে বানাইছে। উনি তাদেরকে বানাইবে, তারা তো বয়স্ক, তারা কিছুদিনের মধ্যে মরে গেছেন, আবার আর একজনকে বানাইছে, সর্বশেষ বানাইছেন ওনার উস্তাদ মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি। গাঙ্গুর লোকেরা কিন্তু আনসার, আনসারদের আওলাদ, এরা না বিশেষ কারণে এখানে আসছিল। ওখানে এক রাজা ছিল, তার সিস্টেম ছিল যে কেউ বিয়ে করবে তার বিবিকে প্রথম রায় ওই বাচ্চার কাছে রাস্তা রাখতে হবে, তারপর সে পাবে, এই সিস্টেম ছিল। এটা আনসাররা যখন খবর পেয়েছে তোরা চলে আসছে এখানে একটা গ্রুপ, তো ওদের একটা ছেলে তার এখনো দাড়ি জড়ে নেই, এগুলো তো ছেলে না মেয়ে মানুষের পার্থক্য করা যায় না, বেরোজ বাচ্চাদের মধ্যে হাদিস আসছে হুরদের চমক থাকে, হুরদের এই জন্য মহিলাদের দিকে যে আকর্ষণ হয় তার থেকে বেশি আকর্ষণ হয় দাড়িবিহীন বাচ্চাদের দিকে, হুরের চমক আছে ওদের উপরে। ওনারা এসে কি করছে, ওর এক বাচ্চাকে, ওদেরই বাচ্চা, এটা সাজানো জিনিস আর কি, একজনের সাথে বিয়ে দিচ্ছে, বাচ্চা বিয়ে হয়ে গেল, এখন সিস্টেম মতো ওরে বাচ্চার কাছে পাঠিয়ে দিচ্ছে, সিস্টেম ওরে সব শেখাই দিচ্ছে কি করতে হবে। তো বাচ্চা আসছে ওর কাছে সহবাদ দিতে বা নিতে আসছে আর কি, দিলে ওই বাচ্চা বাচ্চারা জবাই করে দিচ্ছে, বাচ্চারা কি করছে জবাই করে দিচ্ছে একদম, দিলে গাঙ্গু থেকে হিন্দু রাজত্ব খতম হয়ে গেছে এবং মুসলমানদের রাজত্ব কায়েম হয়ে গেছে। বাচ্চা নেই, কমান্ড করবে কে, কমান্ড করবে, কেউ না থাকলে যত বড় বাহিনী থাকুক কোনো কাজে লাগে না, কমান করার লোক লাগবে। সিরাজউদ্দৌলার পতন হল কেমনে, তার যে কমান্ডার ছিল সে ছিল শিয়া, কি ছিল, মোগলদের পেরে সব উজির প্রধানমন্ত্রী শিয়া ছিল, শিয়াদেরকে বুদ্ধিমান মনে করা হয়তো, রাজারা ওদের পরে দেশ ছেড়ে দিত, আর ওরাও ওই শিয়া মতবাদ প্রচার করত আর মুসলমানদের বারোটা বাজায় দিত। এই মির্জাফর একে তো শিয়া, তো গাঙ্গু কেন আসল? সর্বশেষ বয়স হয়েছে মুফতি মাহমুদ হাসান গাঙ্গুই, যার কাছে উনি ছোটকালে পড়ছেন কোথায়, সাহারানপুর, সাহারানপুর পড়ছেন। আল্লাহ আকবার। এটার দ্বারা আমি বুঝাইলাম যে উনি থানবীর খলিফা হয়ে এই পাঁচ সাত জনকে মুরব্বী বানাইলেন কেন, ওই থানবীর কথাকে রক্ষা করার জন্য, যে মৃত্যু পর্যন্ত তোমার মাথার উপরে কাউকে রাখো, নিজের মত মতো চলিও না, খোদরাই করিও না। এটা হল আমার এক নম্বর, আমাদের দায়িত্বের এক নম্বর এইটা। আওয়াল খেস বাদাহ দরবেশ। দুই নম্বর, নিজের পরিবার পরিজন ছেলে পেলে এদেরকে দিনের কথা বলতে থাকতে হবে, দিনের তালিম দিতে থাকতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, দিতে থাকতে হবে ফরজ। এমনকি ইমাম বুখারী বাপ কায়েম করছে, তোমার বাসায় যে বান্দি আছে, কাজের বুয়া আছে, এর বেতন দিলে দায়িত্ব আদায় হবে না। তোমার মিলের কর্মচারী আছে, এর বেতন দিলে দায়িত্ব আদায় হবে না, ওকে দিন দিতে হবে। কর্মচারীকে দিন দিতে হবে, তবলিগে পাঠাইতে হবে, ওলামাদেরকে আইনে বয়ান করাইতে হবে। কোন মিল ফ্যাক্টরি হলে জানে এটা, আমি যে বেতন দিচ্ছি এটা আমার দায়িত্ব আদায় হবে না, দিন দিতে হবে, জানে না। কারণ মাল আসার নিয়ম কি, আল্লাহ যে মাল দেয় তো ফর্মুলা কি, মাল বাক্তা দেবে হামাকাত, মাল কি হিসেবে আসে বাক্তা দেবে হামাকাত, কারোর ভিতরে যতটুকু হামাকাত আসবে এই পরিমাণ মাল আসবে। এর অনেক ঘটনা আমার এলেমে আছে, কিন্তু সেটা এখন বলার টাইম নেই। হ্যাঁ, একটা করে বাগদাদে বড় আলেম, উনি জামা ধুতে গেছে দাজলা নদীতে, দাজলা তো জামা ভেজাইতে হবে না, ভেজাইতে নামছে, এদিক দিয়ে ওই জামানাদের সামান ছিল, কি সামান ছিল আল্লাহ জানে, কাকে লয়ে গেছে। তুমি সারা খুব দুঃখ পেয়েছে, আল্লাহ আমি গরিব মানুষ, এই জামাটা ধোয়ার তৌফিক হয় না, আজকে যা একটু তৌফিক হয়েছিল তাহলে সামানটা কে নিয়ে গেল, কাকে নিয়ে গেল, না পানি দিয়ে ধুয়ে শহর দিক ফিরছে, শহর দিকে সকাল দশটা বাজে, দেখে যে শহরের ঢোকার যে মেইন গেট বন্ধ। ওই জামানায় শহরের চারিপাশটা অল থাকত, সুরুল বালাদ, সুরুল বালাদ, এবং মেইন মেইন গেট থাকত, এই গেট বন্ধ, হতবন্ধ হয়ে গেছে, রাত দশটা বন্ধ হবে, দিন দশটা বন্ধ কেন, হতভম্ব হয়ে গেছে। পরে জিজ্ঞেস করলো, ভাই গেটম্যান এটা বন্ধ কেন, তো গেটম্যান বলল, বাদশার যে ই ছিল ওর ভিতর তো বাদশা আছে, ওনার যে বাস্তা কি ছিল এটা থেকে খাসার থেকে কেমনি বেরোয় উড়ে গেছে, বাস্তাকে খাসার থেকে বেরোয় উড়ে গেছে, তখন এটাকে আটকানোর জন্য বাদশা ফরমান জারি করছে সমস্ত গেট বন্ধ করে দাও, যত গেট আছে সব বন্ধ করে দাও। খুব ভোরে যাও খোলা গেট আটকাইতেছে, বাস পাখি আটকাইতে, তখন তার মাথায় আছে আল্লাহ তুমি এইরকম আমাকে বাচ্চা বানাইছ আর আমাকে এত এলেম দিছ আমি জামাটাও ধুতে পারলাম না। ওর দেওয়া আছে এত বড় আহম্মক বাস পাখি ঢুকাবে উপরের দিকে ওকে মানুষের গেটতে বেরোবে নাকি? হ্যাঁ এইটুকু আহম্মক তুমি বানাইছ বাদশা। তখন তার দিলের মধ্যে এলকা করা হয়েছে ঠিক আছে আমার এই ফসলায় তোমার বুঝে আসতেছে না, তা আমি আল্লাহ তোমাকে এই বাদশাহী দিতে রাজি আছি কিন্তু তোমার কোন এলেম কালাম থাকবে না, চরম আহমক হইবা, চরম আহমক হইবা হয়ে তুমি এখানে বাদশাহী করবা আর তোমার এলেম কালাম আমি ওকে দিয়ে দিব ওর কোন বাদশাহী থাকবে না, রাজি আছো? তাহলে আমি এটা করে দিব। এখন তো ওর দেমাগ সতর্ক হয়ে আল্লাহ এটা কি কয় এলেম কালাম সব নিয়ে যাবে জাহেল বানাই দিব আমার আল্লাহ ওই বাদশাহী আমার দরকার নেই আমি এই গরিবই থাকি। একটা কিস্তা কইলাম আর বাকিগুলো কইলাম না, এতে কিস্তা আন্দাজ হল মাল বাপাদরে হামাকাত, যত মাল বাড়বে তত তোমার হামাকাতও বাড়বে এবং তোমার দিল শক্ত হবে, আর যত দিনদারি বাড়বে মাল কমবে, মাল কমতে কমতে আবু বকর সিদ্দিক কাপড়ের ব্যবসায় ছিল ওনার পরের কাপড় নেই পড়তে লাগাইছে তার চামড়া দিয়ে, ভালো করে মনে করে রাখো মাল বা কাদরে হামার কাত আমক হইতে পারলে মাল আসবে, আমরা আমক হইতে পারব আল্লাহ আমাদের আহমক বানাইছে তাহলে মাল চাইও না, এই দুটাই মেন নিয়ামত, দাড়ি পাল্লা দুই পাল্লা, মাল পাইবা এলএম কমে যাবে, এলএম চাইবা মাল কমে যাবে, দাড়ি পাল্লা দুই পাল্লা, তুমি ভালো করে বুঝো কোনটা চাও, মাল চাও এলএম থাকবে না, এলএম চাও মাল থাকবে না, কোনটা চাও বুঝে শুনে চাও, তো নিজের ছেলে পেলে এমনকি নিজের ঘরে যারা কাজ করে এদেরকেও দিন শিখাইতে হবে। তিন নম্বর দায়িত্ব আমি বলে থাকি বারবার বলে থাকি, তোমরা নিশ্চয় বারবার শুনছো আমার কাছে, আমাদের ছাত্র আমাদের মুসাল্লি মুহিব্বিন এদেরকে দিন শেখানো সুন্নতের উপরে উঠানো, ছাত্র মুসাল্লি মুহিব্বিন তাদের যাতায়াত আছে। চার নম্বর হল আম্মাতুল মুসলিমিন, তোমার বাড়ি যে এলাকায় সে এলাকাও পাবলিক আছে, তুমি যে এলাকায় চাকরি করো সেখানেও কি আছে পাবলিক আছে, খালি তোমার মসজিদের মুসল্লি না এর বাইরেও কি আছে পাবলিক আছে, ওই পাবলিকদের জন্য ফিকির করতে হবে, না তোমার দায়িত্বের মধ্যে পড়ে না, আমি ওই হাদিস থেকে দিছি অলি আম মাতি অলি আম মাতি, তাহলে কয় রকম দায়িত্ব হল নিজের ব্যাপারে নিজের আল ঔলাদ বিবি বাচ্চার ব্যাপারে নিজের মুতাল্লিকিনদের ব্যাপারে আর আম মুসলমানদের ব্যাপারে। এইবার আমরা প্রত্যেকে মেলাই এই চার রকম মেহনত আমার দ্বারা হইতেছে কিনা, আমি তো শরিয়তের ফর্মুলা বললাম মিলানো তোমাদের দায়িত্ব, চার লাইনে মেহনত তোমার দ্বারা হইতেছে কিনা, কোনটা বাদ আছে কিনা, মাদ্রাসাগুলো মাহফিল কেন দেয় প্রত্যেক মাসে একটা বছরে একটা কেন দেয়, এই হলে আম মাতিহীন তাদের হক আদায় করার জন্য। এই গেল হল তোমাদের ভূমিকা, তোমাদের দায়িত্ব। আর একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে যে চিন্তা চেতনার উৎকর্ষ সাধন। আমভাবে আমরা কিছু না বলার কারণে ছাত্রদের ব্রেনে কি আছে, ছাত্রদের ব্রেনে আছে একটু প্রেশার থাকেই যে আল্লাহ পড়াশোনা করে কি হবে, কেমনে খাব, তা থাকেই। আমি যখন গড় লাগায় পড়ি তো গোপালগঞ্জ গেছিলাম, রাস্তা ছিল না তখন, এখন তো সাহি রাস্তা, নৌকায় করে গোপালগঞ্জ গেছিলাম হারিকেন কিনতে। তো গোপালগঞ্জের সবচেয়ে বড় দোকান যেটা ওটা হিন্দুর দোকান, এই দোকানে ঢুকছে হারিকেন কিনতে। তো সেইখানে লেখা দেখি ওই হিন্দু লিখে রাখছে, চলবে কিসে ভাবছ মিশে, তুমি ভাববার কে, তুমি কে, যার ভাবনা ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে, যার ভাবনা, এটা তো আল্লাহর দায়িত্ব। বাহলুলকে বলা হয়েছিল, বাহলুল শুনছো নাকি, কি রুটির দাম তো ডবল হয়ে গেছে, রুটির দাম কি হয়ে গেছে? তো বাহলুল পাগল বলল, তো তাতে আমার কি, রুটির দাম যদি ডবল হয়ে থাকে তা আমার কি, রুটির দেওয়ার জন্য মালিক তো তার চিন্তা, ডবল হয়ে গেল আর মান্দারে খাওয়াইব কেমনে, আমার তো ওই চিন্তা না, আমার তো পাঁচ শক্ত নামাজ পড়তে হবে, তাতে তো অসক্ত হয় নাই, আমার পাঁচ শক্ত নামাজ পড়তে হয়েছে, ওটা তো অসক্ত হয় নাই, আমারটা তো ঠিক আছে, রুটির দাম ডবল হয়ে গেছে না আমার চিন্তা না, এই চিন্তাটা কার, আল্লাহ। তো দেখো হিন্দু লিখে রাখছে এটা, আল কালিমাতুল কালিমাতুল হিকমা যাল্লাতুল হাকিম, হিকমতের কালিমা হাকিমের আকলমন্দের গুমসুদা জিনিস, হাইস অজাদাহা আখারাহা, যেখানে পায় নিয়ে নেবে। আমি তখন কাফিয়া পড়ি, তখন হিন্দুর দোকানে এটা লেখা দেখছি, কত জায়গায় এই গল্পটা শোনাচ্ছি, চলবে কিসে ভাবছ মিশে, আমাদের ছাত্ররা ভাবে, তুমি ভাববার কে, আমাদের ভাবার কোন অর্থ আছে? আমাদের যখন মায়ের পেটে ছিলাম এখনো রুহটা হয় নাই, তার আগেই আমার রিজিক কি হবে আরো তিনটা জিনিস লিখে আমাদের গলায় লটকায় দেওয়া হয়েছে, রু দেওয়া হয় নাই, রু দেওয়ার আগে তো ফয়সালা হয়ে রয়েছে, আমার ভাবার ফায়দাটা কি, তুই কাজ করতে থাকো, তোমার ভাবার দরকার নেই। তো হিন্দু এটা বুঝছে, আর আমরা ওয়াহেদ তাওহীদ আল্লাহরা বুঝতে পারলাম। তো আমরা না বলার কারণে আজকের ছেলে পেলে এই চাকরি বাকরি নিয়ে পরেশান, আর নিজেরা এতটুক চিন্তা করে রাখছে, আমি ফারেগ হয়ে যদি একটা মসজিদ পাই, একটা মাদ্রাসা পাই, আর তার সাথে একটা মসজিদ থাকে, তাহলে মোটামুটি আমার চলে যাবে। রালিকা মামলা গুহ মেনালে কোন মাদ্রাসায় যদি চাকরি হয়ে যায়, আর যদি আশেপাশে একটা মসজিদ পায়, বাস মোটামুটি কামিয়ে আনতাম। কত ক্ষুদ্র চিন্তা করতেছে, কত হাকির ফকির চিন্তা করতেছে, অথচ সে এমন এক রসুলের নায়েব, আমার সাল্লা কাইল্লা রহমাতাল লিল আলামিন, আলমে নবীন, আলমে উম্মতের একজন, সে তার চিন্তা চেতনা হবে পুরা বিশ্ব নিয়ে, পুরা দেশ নিয়ে, পুরা জাতি নিয়ে কোথায় কি হইতেছে খোঁজখবর রাখবে, ব্যবস্থা নেবে। আজকে এই কাজটা কিছুটা তবলিগ আলারা করতেছে। তবলিগের মার্কাজগুলোতে পুরা দুনিয়ার রিপোর্ট আছে, কোন দেশের লোকজন খ্রিস্টান হয়ে যেতে, ইহুদি হয়ে যেতে, কাদিয়ানি হয়ে যেতে, পুরা দুনিয়ার রিপোর্ট আছে। ওই রিপোর্ট দেখে দেখে ওরা ওইখানে দাওয়াত পাঠায়। আমাদের আমাদের কাছে লিস্ট নেই, আমাদের হুজুরদের কাছে লিস্ট নেই, পুরো দুনিয়ার। আমাদের তো পুরো দুনিয়ার সাথে লিয়াজু নেই, তবলিগলাদের পুরো দুনিয়ার সাথে লিয়াজু আছে। তাদের এক মার্কাজ আর এক মার্কাজকে জানায় এইভাবে পুরো দুনিয়ার রিপোর্ট তাদের কাছে জমা হয়ে গেছে, এবং তারা সেইভাবে তাদের সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করতেছে। এইটা আমাদের কাজ, পুরা দুনিয়া নিয়ে চিন্তা করা, পুরা দেশকে নিয়ে চিন্তা করা, এইটা হল চিন্তা চেতনার উৎকর্ষ সাধন। ওই মাদ্রাসা চাকরি আর সেই সাথে ইমামতি, এটা তাফসীর, এইগুলো তোমার কাজ না। তুমি তো বেকার চিন্তা করতেছ, দলের চিন্তা করতেছ, এত ছোট উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমাকে আলেম বানায় নেই। তোমার নবী যেরকম বিশ্ব নবী, তুমি তার বিশ্ব নায়েবে নবী। বিশ্ব চিন্তা চেতনাকে ব্যাপক করতে হবে, ব্যাপক করতে হবে। পার্বত্য চট্টগ্রামে কি হইতেছে, উত্তরবঙ্গে কি হইতেছে, সেখানে আমি লোকজন নিয়ে কি করতে পারি? সেখানে না কোনো মাদ্রাসা আছে, না কোনো আলেমুল্লামা আছে, না কোনো তবলিগ জামাত যাবে কেমনে? মসজিদ নেই, আর দু একটা আছে কিন্তু উজুখানাও নেই, টয়লেটও নেই, কিছু নেই। তো তবলিগের বাইরের লোকগুলো ওই মসজিদে নেয়, তারা থাকবে কেমনে? থাকবে কেমনে? কোথায় উজু করবে? কার বাড়িবে? কোথায় ল্যাট্রিন দেবে? আমি বিভিন্ন জায়গায় বলি, ভাই আপনারা ঢাকায় থাকেন, আপনাদের বহু টাকা সুদ জমা হয়েছে আপনাদের অ্যাকাউন্টে, এটা আপনি খাইতে পারবেন না। এই টাকাগুলো দিয়ে এইসব এলাকায় টয়লেট বানিয়ে দেন, উজুকালা বানিয়ে দেন, তাহলে অন্তত টবলিক জমা তো দিতে পারবে। তবলিক জামাত যাওয়া, ওলামাদের যাওয়া এবং ওখানে মাদ্রাসা কায়েম করা, এটা আহাম্মুল ফরায়েজ। বর্তমানে যে ফরজ দায়িত্ব আছে তার মধ্যে সবচেয়ে আহাম ফরজ এটা, কারণ আল্লাহ রসুল বড় কষ্ট করে উম্মত বানিয়েছেন, বড় কষ্ট করে, শরীর রক্তাক্ত করে, দাঁত ভাঙে, মাথা ভাঙে, সাহাবায়ে কেরামকে জবাই করে, শহীদ করে উম্মত বানাইছেন। সেই উম্মত আমাদের চোখের সামনে কেউ কাদিয়ানি হয়ে যেতে, পঞ্চকর্তা কয়দিন পরে কাদিয়ানিরা রাষ্ট্র ঘোষণা করবে। আরবের বুকে যেরকম ইসরায়েল, বাংলাদেশের বুকে কাদিয়ানি রাষ্ট্র। ব্যাখ্যা করার সময় নেই, ব্যাখ্যা করার জন্য আর একজন মহাজন মেহমান আসছেন, মাওলানা আব্দুল মজিদ সাহেব। উনি যেহেতু আগের থেকেই ওই এলাকায় কাজ করতেছেন, উনি তোমাদের কিছু ব্যাখ্যা শোনাবেন। আমি মৌলিক কিছু কথা বললাম যে এই পার্বত্য চট্টগ্রাম আর এই উত্তরবঙ্গের বর্ডার এলাকা, এটা সম্পূর্ণ লোকজন তারা ইসলাম থেকে ছুটে যেতেছে, তাদেরকে ধোকা দেওয়া হইতেছে, ভাই আমাদের সাথে আসো, আমরা তো মুসলমান, আমাদের মুসলমান, সমস্যা কি? খ্রিস্টান না করতে আমাদের সাথে আসো, আমরা তো মুসলমান, আমরা ঈসাই মুসলমান। আরে বাবা, ঈসাই আবার মুসলমান হয় কেমনে? ঈসাই মুসলমান হয় কেমনে? আমাদের অ্যাডভোকেট সাহেব গেছিল কলকাতায়, তো হিন্দুর সাথে গল্প করতেছিল। তো হিন্দুরা ওনাকে জিজ্ঞেস করলো, ওনার তো দাঁড়ি দৌড়ি নেই, ইমানের সাইনবোর্ড নেই, অ্যাডভোকেট সাহেব আপনি কি মুসলমান না বাঙালি, আপনি কোনটা? ওনাকে জিজ্ঞেস করছে, উনি তো অত গাড়াইতে যাইতে পারেন না, ওনার তো সেই এলেম নেই। ওনে কিন্তু আমি তো দুটোটাই, আমি মুসলমানও আমি বাঙালিও। এ কেমন কথা বললেন, আপনি একসাথে আপনি মুসলমানও আপনি হিন্দু একই সাথে? তারা জানে বাঙালি মানে হলো হিন্দু। এদের কলকাতা একটা বিরাট এলাকা আছে, ওই এলাকার নাম হলো বাঙালি পাড়া, সেখানে কোন মুসলমান বাস করে না। এবং পাকিস্তান পিরিয়ডের পত্রিকা বড় বড় হেডিং আসত, আগামী সপ্তাহে মুসলমান এবং বাঙালিদের মধ্যে খেলা হবে, মুসলমান এবং বাঙালিদের মধ্যে কি হবে খেলা হবে। সেই জামানায় আমাদের মামুনরা সেই খেলায় যাতে মুসলমানরা যেতে রোজা রাখত, রোজা রাখত। তারপরে এটা ক্লিয়ার ছিল যে বাঙালি মানে হিন্দু, যদিও ভাষার দিকটা আমরা বাঙালি ঠিক আছে, কিন্তু এস্তেলা কি হিন্দুদের এস্তেলায় বাঙালি মানে, এই জন্য ওই হিন্দু আশ্চর্য হয়েছে, আপনি একই সাথে বাঙালি একই সাথে মুসলমান, তা তো কোনদিন হইতে পারে না, আপনি একটা হইবেন, হয় হিন্দু হইবেন না হয় মুসলমান হইবেন। উনি নিজে আমাকে এই কিসটা শোনাইছে, কথাটা কেন বললাম, ইসাই যে হে মুসলমান হইতে পারে না, মুসলমান ইসাই হইতে পারে না, মুসলমান যে সে আমাদের হইতে পারে না, আমাদের সে মুসলমান হইতে পারে না, কিন্তু ধোকা দিয়ে কিন্তু টাকা ঢুকে দিয়ে 20-30 হাজার টাকা দিয়ে ইমান কিনে নিচ্ছে, মুসলমানদের মেয়ে বিয়ে করে ওরা খানদানকে খ্রিস্টান বানাই ফেলতেছে, কাদিয়ানি বানাই ফেলতেছে, বিভিন্ন পলিসিতে বিভিন্ন পলিসি করে করে এগুলো করতেছে। আমি মাওলানা জাবেরকে পাঠিয়েছিলাম হালাত দেখার জন্য, আমাকে বলল হুজুর আপনি জমি কিনতে কইছেন, জমি কিনতে চাইলে কারোর সাথে দাবাদাবি বললে ফাট করে তারা চলে আসে, ওদের গোয়েন্দা এত সরানো চলে আসে, আসে আমরা যা দাম বলি তা ডবল দাম দিয়ে কিনে নিয়ে আমাদের আর কেনার সুযোগ থাকে। আমরা একটা দাম ঠিক করছি, আপনার এই জমিটা এত লাখ টাকা দিয়ে আমরা নিব, ওরা কেমন জানে ফেলে ডবল টাকা দিয়ে লয়ে দেয়। এইভাবে আধিপত্য বিস্তার করছে, 70টা দেশ তার অর্ধেক চলে গেল তাদের হাতে, আর আমরা এখানে আরামে ঘুমাইতেছি। আল্লাহ রসুলের কাছে কি জবাব হবে, আমাদের দিলের মধ্যে উম্মতের প্রতি দরদ থাকার কথা ছিল, আমার ভাইরা বেঈমান হয়ে গেছে, আমি তার জন্য কি করলাম, তাদের জন্য জানমালের কুরবানি কি দিলাম, এই ফিকিরটা পয়দা করতে হবে। কাজেই ওই যে মাতার মধ্যে রয়েছে কোন একটা মাদ্রাসায় পড়াইব আর মসজিদে ইমামতি করব, এইটুক নিয়ে বসে থাকলে হবে না, পুরো দুনিয়া বেরেনে ঢোকাইতে হবে, পুরো বাংলাদেশ বেরেনে ঢোকাইতে হবে, এবং মশওয়ারা করতে হবে কি করতে পারি আমরা, আমরা এতগুলো লোক, আমরা তো সম্মিলিত ফিকির করি, আমরা সে এলাকায় কিছু করতে পারব না? অনেক আল্লাহ বান্দা করতেছে, বিচ্ছিন্ন ভাবে করতেছে, তাদের সাথে আমরাও শরীর হয়ে যাই, আমরাও শরীর হয়ে যাই। কাজে আমাদের ছেলেদেরকে বুঝাইতে হবে যে এই সংকীর্ণ চিন্তা, সংকীর্ণ চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলো, ঝেড়ে ফেলে তোমার চিন্তাকে কি করো প্রশস্ত করো, তুমি আলমে নবীর নায়েব, তোমার চিন্তা পুরো দুনিয়া নিয়ে হবে, ক্ষুদ্র চিন্তা করলে হবে না। এইটা হল চিন্তা চেতনার উৎকর্ষ সাধন। ব্যাপক চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, দোষ আমাকে বলতে হবে, সেখানে যাইতে হবে, যে মশলা করে প্রোগ্রাম বানাইতে হবে, আগে হালাত দেখে আসতে হবে। কিছু মাথায় আসছে না আইডিয়া যে দেশের হালাত, এটা নিয়ে সরকার কোনদিন ভাববে না, মন্ত্রী মিনিস্টাররা কোনদিন ভাববে না, তারা তো এই বিদ্যা পড়ে নাই, তারা তো গম চুরের বিদ্যা পড়ছে। গম চুরি করার তরিকা কি কি, কিরানার তেল চুরি করার তরিকা কি কি, এগুলো তাদের সাবজেক্ট, এগুলো তারা পড়ে নাই। দেশ সব বেইমান হয়ে গেছে, এটা খ্রিস্টান রাজ্য হয়ে যাবে, তারা পরিকল্পনা করছে আগামী 2050 সাল পর্যন্ত বাংলাদেশ একটা খ্রিস্টান রাজ্য হবে, বাংলাদেশ একটা খ্রিস্টান রাজ্য হবে। পার্বত্য চট্টগ্রাম তার একটা হাসপাতাল বানাইছে 10 কিলোমিটার জায়গা নিয়ে, হাসপাতাল 10 কিলোমিটার জায়গা নিয়ে, সেই হাসপাতাল পর্যন্ত ওই সাগর থেকে একটা খাল আসছে, এই খাল দিয়ে অস্ত্র আসতেছে, হাসপাতাল নাম দিয়ে কি জমা করতেছে, অস্ত্র জমা করতেছে, সেই অস্ত্র এই সত্য লামাকে দিচ্ছে, আরো যারা যারা আছে তাদেরকে দিচ্ছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। যত ব্যাগের অভ্যেস সব একসময় অস্ত্রাগার হবে, অস্ত্র দিয়ে ভরে যাবে। এনজিও কি আগে দেখবি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ওইটার এনজিও একই জিনিস, হাফিজ জুজুর রহমতুল্লাহ বলতেন একই মহিলা, শুধু শাড়ি বদলায় আসছে, আগে ব্যবসা করতে আসছিল এখন শিক্ষা ও সেবার নামে আসছে। কি সেবা দেবে, ওদের সেবার চিত্র একবার এক পত্রিকা ছাপছিল, সেবা কি দিবে, একটা লোকরে চারজন না পাঁচজনে ধরছে, দুইজনের দুই বার ধরছে, আর দুইজনের দুই হাত ধরছে, আর একজনে মাথা ধরছে, আর একজনে তার মুখের মধ্যে ওষুধ ঢেলে দিচ্ছে, তো নিচে লিখে দিছে এই হল এনজিওদের সেবার নকশা। অর্থাৎ আমাদের সেবা নিতেই হবে, আমাদের টিকা নিতেই হবে, এই টিকা তো শুকুর দিয়ে বানাইছ, শুকুরের চর্বি দিয়ে বানাইছ, এই টিকা দিয়ে তো আমি নাপাক হয়ে যাব। ইসলামের কোন সংক্রামক রোগ নেই, কোন সমাজের রোগ নেই, এইগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমাদের ইমান নষ্ট করছে, আমাদের নামাজ নষ্ট করছে, ঘুম থেকে নামাজ পড়লে মাত্র তারই না হয় এত ফাঁক ফাঁক করে দাঁড়াইছে, আমাদের মুসাফা বন্ধ করছে, মুসাফা করলে গুণা না হয়ে যায়, মুসাফা বন্ধ করে দিয়েছে, কখন তো মুসাফা করলে করোনা হয়ে যাবে, হ্যালো আল্লাহ হুকুম থাকলে হবে, হুকুম না থাকলে হবে না, হইলে হবে, বলে গেলে যাব শহীদ, বলে গেলে শহীদ, করোনা মরে গেলে শহীদ, বিনা হিসেবে ব্যস্ত রাব, ভয় পাওয়ার কি আছে, কুল্লাই ইউসিবানা ইল্লামা কাতাবাল্লাহু লানা, ইল্লামা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। বহরহাল আমাকে যে বিষয়ে বলার জন্য বলা হয়েছিল আমি সংক্ষিপ্ত পরিসরে দুটো বিষয়ে কিছু কিছু কথা বললাম, এখন তোমরা একটু সবরের সাথে আমাদের যে মুয়াজ্জাজ মেহমান উনি বাদ্দা মুহতালুল মাদ্রাসা না, ওই মাদ্রাসার নায়েবে মুহতামেন, ওনার এই ব্যাপারে অনেক অভিজ্ঞতা আছে, তাজরিবা আছে, উনি ওই এলাকায় কাজ করেন, ওনার লোকজন আছে ওই এলাকায়, এটা শুনলে তোমাদের কাজের লাইন বুঝে আসবে, এই জন্য আমরা ওনাকে আনাইছি, ওনার তাজরেবা আমরা শেয়ার করতে চাই, এজন্য ওনাকে আনা হয়েছে। তখন একটু কষ্ট করে কয়েক মিনিট ওনার জন্য ওনার কথা শোনো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।